والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم اتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. فإن زللتم بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. فإن زللتم ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. صدق الله العلي العظيم.
বিসমিল্লাহিরাহমানিররাহিম। অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়েও না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। অনুরোধের এই আসরে সূরা নিসার 64 থেকে 68 নম্বর আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। এই সূরার 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুকা বিইযনিল্লাহ ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما।
আমরা সব নবী রাসূলকেই এ উদ্দেশ্যে পাঠিয়েছি যে আল্লাহর নির্দেশে মানুষ তার আনুগত্য করবে যদি তারা নিজেদের উপর জুলুম করার পর অর্থাৎ আল্লাহর নির্দেশ অমান্য করে আপনার কাছে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আর রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, তবে তারা আল্লাহকে ক্ষমাশীল ও দয়াময় রূপে পাবে।
গত কয়েকটি পর্বে আমরা বলেছি, মুনাফিকরা বিচারক হিসেবে রাসূলকে মনোনীত না করে বিধর্মীদের কাছে বিচারের জন্য যেত। এ আয়াতে বলা হয়েছে, বিভিন্ন বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাই জনগণের দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর বাণী প্রচারের জন্য দায়িত্বপ্রাপ্ত নন, তিনি একই সাথে রাষ্ট্রেরও প্রধান। তাই মুসলমানদের উচিত সব বিষয়ে একমাত্র তাঁরই আনুগত্য করা, অন্যদের নয়। উল্লেখ, রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা আল্লাহরই নির্দেশ, কারণ আল্লাহর নির্দেশ ছাড়া কারো আনুগত্য করা হলে তা শিরক হবে ও কুফরি কাজ। অবশ্য নবীরা আল্লাহর নির্দেশের বিরোধী কোনো নির্দেশ দেন না। এরপর বলা হয়েছে, রাসূলের নির্দেশ অমান্য করার গুনাহ মোচনের জন্য আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করতে হবে, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ক্ষমা প্রার্থনা করলে তখনই আল্লাহ ওই ক্ষমা গ্রহণ করবেন। এ আয়াত শুধু যে রাসূলে খোদার যুগের জন্য প্রযোজ্য তা নয়, এ আয়াতের নির্দেশ সব যুগের জন্যই প্রযোজ্য। এ যুগেও কেউ যদি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অমান্য করার কারণে অনুতপ্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারে যায় এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে মহানবীকে অনুরোধ করে, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের উসিলায় তার তওবা কবুলের সম্ভাবনা রয়েছে।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, ধর্মীয় নেতাদের অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের মুক্তি। নামাজ ও মুক্তির জন্যে শুধু মৌখিক ইমানই যথেষ্ট নয়, ধর্মীয় নেতাদের আনুগত্য করাও জরুরি। দ্বিতীয়ত, নবীদের দেখানো শিক্ষা ও আদর্শ থেকে দূরে সরে গিয়ে জালেম বা বিজাতীয়দের শরণাপন্ন হওয়া নিজের ওপরই জুলুম মাত্র, এটা নবী বা ধর্মীয় নেতাদের প্রতি জুলুম নয়। তৃতীয়ত, আল্লাহর প্রিয় বান্দা বা অলিয়াউলিয়াদের মাজার জিয়ারত করা এবং গুনাহ মোচন ও সুপারিশের জন্য তাঁদেরকে ওসিলা করা পবিত্র কোরআনেরই পরামর্শ। এবারে সূরা নিসার 65 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক। এ আয়াতে বলা হয়েছে, হে নবী, আপনার প্রতিপালকের শপথ, তারা কখনো ইমানদার হতে পারবে না যে পর্যন্ত তারা আপনাকে তাদের অভ্যন্তরীণ বিরোধের বিচারক না করে এবং আপনার সিদ্ধান্ত সম্পর্কে তাদের মনে কোনো অনীহা বা দুঃখ না থাকে এবং যে পর্যন্ত তারা আপনার বিচারকে সম্পূর্ণরূপে মনে প্রাণে মেনে নেয়।
আগের আয়াতে বিজাতীয়দের কাছে বিচার প্রার্থী না হতে মুমিনদের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিচারের জন্য মহানবীর কাছেই যেতে বলা হয়েছে। এ আয়াতে বলা হচ্ছে, বিচারের জন্য শুধু রাসূলের কাছে গেলেই চলবে না, তিনি বিচারের যে রায় দেবেন সে ব্যাপারে মুখে কোনো বিরোধিতা তো দূরে থাক, অন্তরেও কোনো ব্যথাও অনুভব করা যাবে না, কারণ ন্যায় বিচারের রায় যে পক্ষের জন্য ক্ষতিকর হয় সে পক্ষ প্রায়ই অন্তরে ব্যথা অনুভব করে থাকে। ইতিহাসে এসেছে, একবার মহানবীর দুই সাহাবির মধ্যে খেজুর বাগানে পানি সেচ নিয়ে বিরোধ দেখা দেয়। তারা ঘটনার বিচার করতে রাসূলে খোদার কাছে আসেন, কিন্তু রাসূলের বিচারের রায় ওই দুই সাহাবির মধ্যে যে সাহাবির বিপক্ষে গেল সেই সাহাবি রাসূলে খোদাকে এই বলে অভিযুক্ত করল যে আত্মীয়তার কারণেই তিনি অন্য সাহাবির পক্ষে রায় দিয়েছেন। উল্লেখ্য, অন্য সাহাবি সত্যি রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবির এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হলেন এবং তাঁর চেহারার রং পাল্টে যায়। আর এ সময় এ আয়াত নাজিল হয় মুসলমানদের প্রতি সাবধান বাণী নিয়ে।
এবারে সূরা নিসার 66 থেকে 68 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুই আয়াতে বলা হয়েছে,
ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا وَإِذًا لَّآتَيْنَاهُم مِّن لَّدُنَّا أَجْرًا عَظِيمًا وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُّسْتَقِيمًا
যদি আমি তাদের আদেশ দিতাম যে তোমরা নিহত হও অথবা নিজ আবাসস্থল ত্যাগ করো, তাহলে তাদের অল্প সংখ্যকই তা করত। যে বিষয়ে তাদের বলা হয়েছিল তা যদি তারা করত, তাহলে তা নিশ্চয়ই তাদের জন্য বেশি কল্যাণকর হতো ও তাদের ইমানও সুদৃঢ় হতো। এ অবস্থায় আমরা তাদেরকে আমার কাছ থেকে বৃহত্তর পুরস্কার দিতাম এবং নিশ্চয়ই তাদেরকে মুক্তির পথ প্রদর্শন করতাম।
আগের আয়াতের ধারাবাহিকতায় এ আয়াতে সেসব লোকদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে যারা মহানবীর ন্যায় বিচারে মনে কষ্ট পেয়েছে। তাদেরকে বলা হচ্ছে, আমরা তো তোমাদের কাঁধের উপর কষ্টকর দায়িত্ব ও সমস্যার বোঝা চাপিয়ে দেইনি যে তোমরা দুঃখ বা ক্ষোভ অনুভব করছো। অতীতে অন্য নবীদের উম্মতকে যেমন ইহুদিদেরকে বাছুর পূজার কাফফারা হিসেবে মৃত্যুর বিধান দিয়েছিলাম এবং তাদের বলেছিলাম নিজ মাতৃভূমি বা স্বদেশ থেকে বেরিয়ে যাও যাতে তোমরা গুনাহ থেকে পবিত্র হতে পারো, যদি এমন নির্দেশ তোমাদের দেয়া হতো তাহলে তোমাদের মধ্যে কম লোকই তা পালন করতে। এরপর মুসলমানদের বলা হচ্ছে, যদি আল্লাহর নির্দেশ মানো তাহলে তাতে তোমাদেরই কল্যাণ হবে, কারণ এতে একদিকে যেমন সরল সঠিক তথা মুক্তির পথ পাবে, তেমনি তাতে আরও অটল থাকবে এবং কিয়ামতেও তোমরা আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার লাভ করবে।
তো শ্রোতা ভাই বোনেরা, সময় শেষ হয়ে যাওয়ায় আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে। ফি আমানিল্লাহ। দর্পণ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইরানের সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকার বিষয়টি তুলে ধরব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় নেতাদের সঠিক নেতৃত্ব ও ইমানদার সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকা এ অঞ্চলে শত্রুদের সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। শত্রুরা ইরানের ভেতরে বিভেদ সৃষ্টি ও এদেশটিকে দুর্বল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের পর বিপ্লবের রূপকার ইমাম খোমেনির নতুন করে সেনাবাহিনীকে গড়ে তোলার পদক্ষেপ নেন। তিনি ফার্সি ফারভার্দিন মাসের 29 তারিখকে সেনাবাহিনী দিবস হিসেবে ঘোষণা দেন। প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। ছোট বড় বিভিন্ন শহরে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা ইরানের জনগণ ও ইসলামী প্রজাতন্ত্র শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য ঘোষণার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্যদিকে ইরানের জনগণও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত সেনাবাহিনীর প্রতি বিশেষ শ্রদ্ধা পোষণ করে।
ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ বাখতিয়ারি বিপ্লব বিজয়ের পর প্রথম কয়েক বছরের ঘটনাবলী এবং সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় বাইতুল মুকাদ্দাস সামরিক অভিযান পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন, ওই বছরগুলোতে বিপ্লব বিরোধীদের নানা অপপ্রচার সেনাবাহিনীকে মোকাবেলা করতে হয়েছে। তারা বলত সেনাবাহিনীর প্রয়োজন নেই এবং এই বাহিনী সংরক্ষণের পেছনে অযথা বহু অর্থ অপচয় হয়। এ অবস্থায় মরহুম ইমাম খোমেনি দেশের ভেতর ও বাইরে ইরানের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বের বিষয়টি উপলব্ধি করে আরও শক্তিশালী করে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি সেনাবাহিনীর সদস্যদেরকে রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠানের নির্দেশ দেন, যাতে জনগণ ও তাদের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি হয় এবং শত্রুরা জনগণ ও সেনাবাহিনীকে আলাদা করে দেখানোর যে ষড়যন্ত্র করেছিল সেটাও যাতে ব্যর্থ হয়ে যায়।
Thank you. সশস্ত্র বাহিনী যে কোনো দেশের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা একটি জাতির শক্তির প্রতীক। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা উৎখাতের জন্য কঠিন ষড়যন্ত্র মোকাবেলায় সেনাবাহিনী বিরাট বীরত্বের পরিচয় দিয়েছিল। তারা শত্রুর আগ্রাসন মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপের দেশগুলোর সবুজ সংকেতে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়। সেই যুদ্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো এবং এ অঞ্চলে তাদের তাবেদার দেশগুলো সাদ্দামকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। চাপিয়ে দেয়া ওই যুদ্ধে শত্রুরা বিজয়ের ব্যাপারে নিশ্চিত ছিল এবং তারা ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে উৎখাত করতে পারবে। এজন্য তারা সাদ্দামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
কিন্তু চাপিয়ে দেয়া ওই যুদ্ধের বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং ইরানের জনগণকে রক্ষায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ও স্বেচ্ছাসেবী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সেকেন্ড ইন কমান্ড জনাব আজিমি নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, দক্ষ ও চৌকস সেনাবাহিনী সবসময় আমাদের প্রেরণার উৎস এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের বড় ভূমিকা রয়েছে।
শত্রুর আগ্রাসন মোকাবেলার পাশাপাশি দেশের যে কোনো জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অসামান্য অবদান রাখছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনী IRGC ও বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী সম্মিলিতভাবে কেরমানশাহ প্রদেশের বাম ও রুদবরে সংগঠিত ভূমিকম্প এবং সম্প্রতি বন্যা কবলিত এলাকার জনগণের সহায়তায় এগিয়ে এসেছিল। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হযরত আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই সম্প্রতি ইমাম আলী আলাইহি সালাম সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দেয়া, এমনকি বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর বিরাট অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী সত্যিকারের মর্যাদা সম্পন্ন একটি বাহিনী।
শুধু দেশের ভেতরেই নয়, একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানের সেনাবাহিনীর গঠনমূলক ভূমিকা অনস্বীকার্য। 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী নিজেরাই তৈরিতে সক্ষম। ইরানের সেনাবাহিনী বর্তমানে এই অঞ্চলের অপ্রতিরোধ্য বাহিনীতে পরিণত হচ্ছে। ইরানের সেনাবাহিনী সরাসরি যুদ্ধ কৌশলে এমন এক অবস্থানে পৌঁছে গেছে যে কোনো পর্যায়ে শত্রুর হুমকি কিংবা আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত। ইরান সহ সমগ্র এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় তারা অন্যতম নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় সেনাবাহিনী দিবসে এক বাণীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই সব সেনা সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভিকে লেখা এক বার্তায় বলেছেন, সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন ও ভূমিকা রাখুন।
এ দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে স্বাস্থ্যবিধি মেনে নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক নানা অর্জন ও সাফল্য তুলে ধরা হয়। ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ সামরিক শিল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। যেসব নয়া সাফল্য তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল 2টি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জুলফিকার ও আব্দুল মাজিদ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো শ্রোতবন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন ও দেশ প্রতিরক্ষায় এ বাহিনীর ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনার প্রথম পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إن هذا القرآن يهدي للتي هي أقوم
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের আসর। আশা করি সবাই ভালো আছেন। অনুরোধের এই আসরে আজ সূরা নিসার 69-73 নম্বর আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের মূল আলোচনা। এই সূরার 69-70 নম্বর আয়াতে বলা হয়েছে,
ওয়ামান ইয়ুতিউল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন وحسن أولئك رفيقا ذلك الفضل من الله وكفى بالله عليما
যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, শেষ বিচারের দিন আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন সে তাদের সঙ্গী হবে, তারা হলেন নবী, সত্যবাদী, শহীদ ও সৎ কর্মশীলগণ। আর তারা সঙ্গী হিসেবে কতই না উত্তম, এটাই আল্লাহর অনুগ্রহ, আর আল্লাহ যথেষ্ট পরিজ্ঞাত।
আমরা এর আগের কটি আয়াত থেকে জেনেছিলাম, যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহর নির্দেশ অনুযায়ী চলে তারা দুনিয়াতেই অশেষ কল্যাণ ও সৌভাগ্যের অধিকারী হয়, তারা মহান আল্লাহর বিশেষ হেদায়েতও লাভ করে। এ আয়াতে বলা হয়েছে, এ ধরনের ব্যক্তিগণ পরকালেও পয়গম্বর ও সৎকর্মশীলদের সাথে অবস্থান করবেন এবং তাদের সান্নিধ্য লাভে ধন্য হবেন। প্রত্যেক নামাজে আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন বলে থাকি, হে আল্লাহ, আমাদেরকে সঠিক ও সোজা পথ প্রদর্শন করো, তাদেরই পথ যারা তোমার বিশেষ কল্যাণের অধিকারী হয়েছে। সূরা নিসার উল্লেখিত আয়াতগুলো থেকে আমরা বিশেষ কল্যাণপ্রাপ্ত মহান ব্যক্তিদের স্পষ্ট পরিচয় লাভ করতে পারছি। তারা হচ্ছেন পয়গম্বর, সত্যবাদী, শহীদ ও সৎকর্মশীলগণ। তাই আমাদের সবসময় দোয়া করা উচিত যাতে বেহেশতে এ ধরনের মহান ব্যক্তিদের সান্নিধ্য লাভ করতে পারি।
এ আয়াত দুটোর শিক্ষণীয় দিকগুলো হচ্ছে, প্রথমত, দুনিয়া ও আখেরাতে ভালো মানুষের সান্নিধ্য লাভের জন্য আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা জরুরি। দ্বিতীয়ত, সততা ও ঈমান এ দুটো গুণকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে প্রধান শর্ত হিসেবে গ্রহণ করা উচিত। এবারে সূরা নিসার 71 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক। এ আয়াতে বলা হয়েছে,
يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا
هي ইমানদারগণ, নিজেদের অস্ত্র তুলে নাও এবং পূর্ণ সতর্কতার সাথে পৃথক পৃথক সৈন্যদলে কিংবা সমবেতভাবে বেরিয়ে পড়ো।
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, তাই মানুষের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বিষয় থেকে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের যাবতীয় দিক নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে। অভ্যন্তরীণ ও বৈদেশিক শক্তির হাত থেকে দেশ ও সমাজকে রক্ষা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই ধর্ম ও ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার জন্য পবিত্র কোরআন মুমিনদেরকে সবসময় প্রস্তুত থাকতে বলেছে, আর এই পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীকে উচ্চ মর্যাদা প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগের আয়াতগুলোতে শহীদদের সম্পর্কে বলা হয়েছে তাদেরকে সৎকর্মশীল ও নবী রাসূলদের মর্যাদায় ভূষিত করা হবে। এ আয়াতে বলা হচ্ছে মুমিন মুসলমানরা যেন শত্রুর যে কোনো হামলা থেকে আত্মরক্ষা করার মতো সামরিক শক্তি অর্জন করে। এখানে হাজরা শব্দের অর্থ হচ্ছে আত্মরক্ষা বা প্রতিহত করা, অর্থাৎ মুমিন মুসলমানরা কারো উপর আক্রমণের জন্য উদ্যত হবে না এবং কারো দ্বারা আক্রান্ত হলে স্বাধীনতার সার্বভৌমত্ব ও ইমান রক্ষার জন্য তা প্রতিহত করার ব্যবস্থা নেবে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, মুসলমানদের উচিত শত্রুপক্ষের সামরিক শক্তি সম্পর্কে খোঁজ খবর রাখা এবং সে অনুপাতে নিজেদের প্রতিরক্ষা শক্তি গড়ে তোলা। দ্বিতীয়ত, প্রত্যেক মুসলমানের সামরিক প্রশিক্ষণ নেওয়া জরুরি, যাতে আক্রান্ত হলে দেশ ও ধর্ম রক্ষার জন্য প্রত্যেকেই আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এরপর এই সুরার 72 ও 73 নম্বর আয়াতে বলা হয়েছে,
فَإِنْ أَصَابَتْكُمْ مُصِيبَةٌ قَالَ قَدْ أَنْعَمَ اللَّهُ عَلَيَّ إِذْ لَمْ أَكُنْ مَعَهُمْ شَهِيدًا وَلَئِنْ أَصَابَكُمْ فَضْلٌ مِّنَ اللَّهِ لَيَقُولَنَّ كَأَنْ لَمْ تَكُنْ بَيْنَكُمْ وَبَيْنَهُ مَوَدَّةٌ يَا لَيْتَنِي كُنْتُ مَعَهُمْ
তোমাদের মধ্যে এমনও কেউ কেউ রয়েছে যাদের চিত্ত দুর্বল এবং অন্যদের মনোবল দুর্বল করার ক্ষেত্রে তাদের ভূমিকাও অনেক। তোমাদের উপর কোনো বিপদ আসলে তারা বলবে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সাথে যাইনি। পক্ষান্তরে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসলে তারা বলতে শুরু করবে, হায়, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমিও সফলতা লাভ করতাম।
আগের আয়াতগুলোতে মুসলমানদেরকে বহিঃশত্রুর ব্যাপারে পূর্ণ সতর্ক থাকতে বলা হয়েছে, আর বর্তমান আয়াতে অভ্যন্তরীণ শত্রু বা মুনাফেকদের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। সুযোগ সন্ধানীরা যে সবসময় নিজ স্বার্থ লাভের জন্য সচেষ্ট এবং দিনের জন্য যে তারা সামান্য ত্যাগ করতেও রাজি নয়, এ আয়াতে তাদের প্রতি আঙ্গুলি নির্দেশ করা হয়েছে। পবিত্র কোরআন এ ধরনের স্বার্থনিষী মহলের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছে, মুসলমানদের বিপদের দিনে তারা সরে পড়ে এবং আত্মপ্রসাদ লাভ করে, যেন খুব বুদ্ধিমানের কাজ তারা করে ফেলেছে। কিন্তু মুসলমানদের যখন বিজয় আসে তখন তারা আফসোস করে বলে, যদি তাদের সঙ্গে থাকতাম তাহলে তো এখন গনিমতের মাল থেকে আমিও কিছু পেতাম।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, জেহাদের ময়দানেই কে প্রকৃত মুসলমান আর কে মুনাফিক তার আসল পরিচয় ফুটে ওঠে। দ্বিতীয়ত, জেহাদের ময়দানে মুনাফিকদের উপস্থিতির ফলে অনেক সময় মুমিনদের মনোবল দুর্বল হতে পারে, তাই মুনাফিকদেরকে চিহ্নিত করে তাদেরকে বহিষ্কার করা জরুরি। তৃতীয়ত, বিপদের সময় মুসলমানদের কাছ থেকে আলাদা হয়ে অন্যের আশ্রয় নেওয়া মুনাফিকের আলামত। শ্রোতা ভাই বোনেরা, আজ আর হাতে সময় নেই, তাই এখানেই আজকের আলোচনা শেষ করতে হচ্ছে। ফি আমানিল্লাহ। দর্পণ।
শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলেও ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সামর্থ্য সম্পর্কে আলোচনা করব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেওয়া 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও শক্তি সামর্থ্যে প্রমাণ দিয়েছিল। এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনি তার এক বাণীতে প্রতিরক্ষার শক্তিকে জাতির গর্ব ও অন্যতম একটি স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেছেন, জাতীয় পরিচিতি ও স্বার্থ রক্ষার জন্য যে কোনো হুমকি মোকাবেলায় দূরদর্শিতা ও যৌক্তিক হিসাব নিকাশের পাশাপাশি নিজেদের শক্তির সামর্থ্য ও যোগ্যতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি শত্রুর হুমকি কিংবা যে কোনো আগ্রাসন মোকাবেলায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মিল রেখে নতুন করে কর্মপরিকল্পনা নির্ধারণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, সামরিক বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরকে অবশ্যই শত্রুর নতুন নতুন হুমকি কিংবা আগ্রাসনের ব্যাপারে ধারণা থাকতে হবে এবং সে অনুযায়ী তাদের মোকাবেলায় প্রয়োজনীয় আগাম ব্যবস্থা বা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তিনি বলেছেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলো যারা ইরানে আগ্রাসনের স্বপ্ন দেখে তাদের মোকাবেলা করাই সেনাবাহিনী সহ প্রতিরক্ষা খাতের সমস্ত শাখাগুলোকে শক্তিশালী করে গড়ে তোলার অন্যতম উদ্দেশ্য।
সর্বোচ্চ নেতার নির্দেশ মোতাবেক ইরানের প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি সেনাবাহিনীকেও আধুনিকায়ন করে গড়ে তোলা হয়েছে। বেশ কবছর আগেও বিশ্বে প্রতিরক্ষা শিল্পে ইরানের অবস্থান ছিল 23তম, কিন্তু বর্তমানে সামরিক শিল্পে এদেশটির অবস্থান 14তম। অথচ 2006 সাল থেকে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি ইরানের প্রতিরক্ষা খাতের উপর আরও কঠোর ও নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি মার্কিন নেতৃত্বে পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, বর্তমানে আমাদের প্রয়োজনীয় 90% সমরাস্ত্র আমরা নিজেরাই তৈরি করতে সক্ষম।
আকাশ প্রতিরক্ষায়ও ইরানের শক্তিশালী অবস্থান উন্নত দেশগুলোকে হতবাক করে দিয়েছে। ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের শীর্ষ কয়েকটি দেশের কাতারে রয়েছে। ইরানের তৈরি বভার 373, শহীদ সৈয়দ 15 খোরদাদ, দেজফুল, নওয়াব এবং মাজিদ প্রভৃতি অত্যাধুনিক ড্রোন ও রাডার ব্যবস্থা আকাশপথে শত্রুর যে কোনো আগ্রাসনকে প্রতিহত করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র শক্তিতেও ইরান বহুদূর এগিয়ে গেছে। বর্তমানে ইরানের হাতে প্রায় 1500 পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এমনকি কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরান নিজস্ব পদ্ধতির অত্যাধুনিক জেট বিমান তৈরি করেছে। এছাড়া ইরান গত 1.5 বছরে সমুদ্রে শত্রুপক্ষের উপর আঘাত হানার জন্য 300 কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ঘটিয়ে সেটাকে 1000 কিলোমিটার পাল্লায় নিয়ে গেছে। এই সাফল্য ইরানের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে।
বাস্তবতা হচ্ছে, সাদ্দামে চাপিয়ে দেয়া যুদ্ধের অভিজ্ঞতা প্রতিরক্ষা খাত উন্নয়নে ইরানের জন্য বিরাট সুযোগ এনে দেয়। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইরান খুব দ্রুত সমরাস্ত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে। বর্তমানে ইরান আরও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করে শত্রুকে তাক লাগিয়ে দিয়েছে। ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী শত্রুর উপর পাল্টা আঘাত হানার সক্ষমতা অর্জন করায় শত্রু ইরানকে হিসাব করতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ি বলেছেন, তার দেশের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রতিরক্ষা শক্তি নিয়ে শত্রুদের ব্যাপক হইচয়ের কারণ হচ্ছে নিজস্ব শক্তি অর্জনে ইরানের কর্মকর্তাদের বুদ্ধিদীপ্ত ও প্রজ্ঞাপূর্ণ পদক্ষেপ গ্রহণ। তিনি আরো বলেন, শত্রুদের হতাশা ও হইচয়ের বড় কারণ হচ্ছে তারা ইরানের সমর শক্তিতে আতঙ্কিত হয়ে পড়েছে, কিন্তু তাদের এত অপপ্রচার ও হইচয় সত্ত্বেও আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে এবং আল্লাহ তাআলার ইচ্ছা ইসলামী ইরান সামরিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে।
ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি সেনাবাহিনীর ড্রোন বিশেষজ্ঞ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কর্মকর্তাদের এক সমাবেশে সব বিষয়ে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তি অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন। আমরা যদি দুর্বল থাকি তাহলে শত্রুরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে উল্লেখ করে তিনি আরও বলেছেন, আমরা কোনো দেশ বা জাতির জন্যই হুমকি নই এবং নিজ দেশের নিরাপত্তা ও যে কোনো হুমকি মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। ইরানের সর্বোচ্চ নেতা সম্প্রতি গণজাগরণ বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে সাদ্দামের বিমান হামলা মোকাবেলায় ইরানের অক্ষমতার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, যুদ্ধ চলাকালে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সাদ্দামের মুহুর্মুহু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় আমরা ছিলাম অক্ষম, এমনকি অস্ত্র সংরক্ষণের অধিকারও আমাদের ছিল না।
কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। উদাহরণস্বরূপ, ইরানের সর্বোচ্চ নেতা ইরানের আকাশে মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করা এবং ইরাকে মার্কিন আইন আল আসাদ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেছেন, শত্রু এখন ইরানের বাস্তবতা মেনে নিয়ে হিসাব করে কথা বলতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বর্তমান বিশ্বে বিবেক বর্জিত বলদর্পী শক্তিগুলোর আধিপত্য চলছে, তাদের না আছে কোনো মানবতাবোধ আর না আছে কোনো নীতি নৈতিকতা। এ অবস্থায় আত্মরক্ষার স্বার্থে আমাদের সামরিক খাতে উন্নয়নের কোনো বিকল্প নেই, কেননা বলদর্পী শক্তিগুলো যতদিন পর্যন্ত আমাদের শক্তি সম্পর্কে অবহিত হতে না পারবে ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা বহাল থাকবে।
যাই হোক, বর্তমানে যে কোনো পর্যায়ে শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় ইসলামে ইরানের সেনাবাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। ইরান কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু দেশটি প্রমাণ করেছে শত্রুর যে কোনো হুমকি ও আগ্রাসন মোকাবেলায় তারা কোনো ছাড় দেবে না। এমনকি পশ্চিম এশিয়ায় যারা নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও মোকাবেলার শক্তিও ইরানের রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, সেনাবাহিনী দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর শক্তি সম্পর্কে বিশেষ আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে আমাদের দর্পণ অনুষ্ঠানে।
আসমানি সুরা।
শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা পবিত্র কোরআনের সুরা নিসা সম্পর্কে আলোচনা করব।
পবিত্র কোরআনের চতুর্থ সুরার নাম সুরা নিসা। নিসা শব্দের অর্থ হল নারীরা। এ সুরায় নারী সম্পর্কিত বেশ কিছু বিধিবিধান আলোচিত হয়েছে বলে সুরাটির এই নামকরণ করা হয়েছে। মাদানী এই সুরায় রয়েছে 176টি আয়াত। আরবের মুশরিকদের জাহেলি সমাজের কুসংস্কার ও অজ্ঞতার সপ্রভাব দূর করে একটি আদর্শ ইসলামী সমাজের ভিত্তি প্রতিষ্ঠার জন্য যেসব সংস্কারমূলক আইন বা বিধিবিধান চালু করা জরুরি হয়ে পড়েছিল তা জানিয়ে দেয়া হয় এই সুরার মাধ্যমে। এবার এই সুরার প্রথম আয়াতের দিকে নজর দেয়া যাক। হে মানব জাতি, তোমাদের রবকে ভয় করো। তিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন একটি সত্তা থেকে, আর তার থেকে তথা তারই অনুরূপ সত্তা হতে সৃষ্টি করেছেন তার জোড়া। তারপর তাদের দুজনার থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী।
এই আয়াতের ব্যাখ্যা নিয়ে মতভেদ রয়েছে। প্রথমত মতভেদটি হল আদম আলাইহিসালামের স্ত্রী হযরত হাওয়া সালামুল্লাহি আলাইহার সৃষ্টি সম্পর্কিত। কারো কারো মতে হযরত আদম আলাইহিসালামের পাঁজরের হাড় থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু এ ধারণা ভুল, কারণ এ অবস্থায় হযরত হাওয়া হযরত আদমেরই শরীরের একটি অঙ্গ হলেন। আর শরীরের একটি অংশ বা অঙ্গকে স্ত্রী হিসেবে গ্রহণ করা বিবেক বুদ্ধির বিরোধী। এছাড়াও এই মত আল্লাহর অক্ষমতার পরিচয় বহন করে। দ্বিতীয়ত, আদম হাওয়ার বংশধর কিভাবে বেড়েছে? কেউ কেউ বলেন হযরত হাওয়ার সন্তান জন্ম হওয়ার সময় প্রত্যেকবার একজোড়া যমজ সন্তান জন্ম নিত, যার একটি হতো ছেলে ও একটি হতো মেয়ে। এভাবে তাঁর 70 জোড়া সন্তান জন্ম নিয়েছিল, আর একবারের ছেলের সঙ্গে অন্যবারের মেয়ের বিয়ে দেয়া হতো এবং এভাবেই তাদের বংশবিস্তার ঘটে। কিন্তু এই মতবাদও ভুল, কারণ আপন ভাই বোনের মধ্যে বিয়ে একটি অবৈধ বিষয় হয় তা কিভাবে সম্ভব হতে পারে?
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের বর্ণনা অনুযায়ী আদম হাওয়ার ঘরে একবার জন্ম নেন হযরত শীস আলাইহিসসালাম এবং অন্যবার জন্ম নেন হযরত ইয়াফস আলাইহিসসালাম। আল্লাহ বৃহস্পতিবার আসরের পর নাজালা নামের এক হুরকে পাঠান, যার সঙ্গে হযরত শীসের বিয়ে হয়, এবং পরের দিন মানজেলা নামের অপর এক হুর পাঠান, যার সঙ্গে ইয়াফসের বিয়ে হয়। এভাবে শীসের এক পুত্র ও ইয়াফসের এক কন্যা জন্ম নেয়। পরে এই নাতি নাতনির মধ্যে বিয়ে হয়, আর এভাবে আদম হাওয়ার বংশ বাড়তে থাকে।
সুরা নিসা সমগ্র মানব জাতিকে খোদাভীরুতার দিকে আহ্বান জানায়। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। এ নীতির অর্থ হল মানব সমাজের সবাই একই সত্তা থেকে সৃষ্ট আদম ও হাওয়ার বংশধর, তাই নারী পুরুষ নির্বিশেষে কোনো মানুষের উপর অন্য কোনো মানুষের প্রাধান্য নেই, বরং তারা সবাই সমান। তাই ইসলামের দৃষ্টিতে কোনো মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্বের বা কর্তৃত্বের দাবি বৈধ নয়। তবে হ্যাঁ, শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হল খোদাভীতি, যা দাবি করার বিষয় নয়।
মানব সমাজে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম পূর্ব যুগে নারীকে অশুচি বা অপবিত্র ভাবা হতো এবং তাদের কোনো অধিকার ছিল না। কোরআন এই অধঃপতিত সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং নারীর অধিকার পুনরুজ্জীবনের জন্য খোদাই নানা বিধানের কথা জানিয়ে দেয়। কোরআন যেমন নারী পুরুষের অধিকারের কথা বলে, তেমনি তাদের দায়িত্বের কথাও বলে। পরিবার ব্যবস্থা ও নারী পুরুষের অধিকার সম্পর্কে পবিত্র কোরআনের চেয়ে শ্রেষ্ঠ ও পূর্ণাঙ্গ কোনো আইন দিতে পারেনি কোনো মতবাদ।
সূরা নিসায় নিচা শব্দটি এসেছে 20 বারের বেশি। স্ত্রী বা নারীর সঙ্গে সম্পর্ক ও পরিবার বিষয়ক নানা বিধান যেমন বিয়ে, তালাক, মোহরানা, সম্পদের উত্তরাধিকার, মালিকানা ইত্যাদি অনেক বিষয়ে বহু কুপ্রথা এবং সংকট দূর করার জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মুসলিম ব্যক্তির স্ত্রীর মোহরানা বা বিয়ের জন্য প্রদেয় অর্থ বা অন্য যে কোনো বস্তু যা পারস্পরিক সম্মতির মাধ্যমে নির্ধারণ করা হয়, তাই স্ত্রীকে দেয়া অপরিহার্য বা আবশ্যকীয় বিষয়। সূরা নিসার চতুর্থ আয়াতে এই মোহরানাকে স্ত্রীর অকাট্য অধিকার বলে উল্লেখ করা হয়েছে এবং এও বলা হয়েছে যে স্ত্রীর মোহরানা পুরোপুরি পরিশোধ করতে হবে খোদাই দান হিসেবে। জাহেলি বা ইসলাম পূর্ব যুগে নারীকে কোনো মর্যাদা দেয়া হতো না, সে সময় নারীর প্রাপ্য মোহরানা দেয়া হতো তার অভিভাবককে। কিন্তু ইসলাম এই অবিচারমূলক প্রথাকে বাতিল বলে ঘোষণা করে এবং মোহরানাকে স্ত্রীর প্রাপ্য অকাট্য পুরস্কার হিসেবে তুলে ধরে। অসহায় ও অক্ষম ব্যক্তিদের সহায়তা দেয়া, আশ্রয়হীন শিশুদের আশ্রয় দেয়া এবং মৃত ব্যক্তি সম্পদ ন্যায্যভাবে বণ্টন করা সূরা নিসায় আলোচিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। জাহেলি যুগের আরবরা কেবল পুরুষকেই উত্তরাধিকারগত সম্পদের ভাগ দিত, তারা নারী ও শিশুদেরকে উত্তরাধিকারগত সম্পদ থেকে বঞ্চিত করত।
কিন্তু ইসলাম উত্তরাধিকারগত সম্পদ বণ্টনের এই অবিচারপূর্ণ প্রথার বিরোধিতা করেছে। একবার আউস বিন সাবেত নামের এক আনসার মারা গেলে তার চাচার সন্তানরা জাহেলি যুগের প্রথা অনুযায়ী আউসের সব সম্পদ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়। আউসের স্ত্রী ও শিশু সন্তানকে তারা কিছুই দিল না। তার স্ত্রী এ বিষয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করেন আর এ সময় নাজিল হয় সূরা নিসার উত্তরাধিকার সংক্রান্ত কয়েকটি আয়াত। মহানবী এর পরপরই ওই মৃত ব্যক্তির সম্পদে হস্তক্ষেপ না করার নির্দেশ দেন এবং ওই মৃত ব্যক্তির সম্পদে স্ত্রী ও সন্তানদের অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। এভাবে ইসলাম নারীর ও স্ত্রীর অধিকার রক্ষায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে,
মা বাপ ও আত্মীয় স্বজনরা যে ধনসম্পত্তি রেখে গেছে তাতে পুরুষদের অংশ রয়েছে, আর মা মেয়েদেরও অংশ রয়েছে সেই ধন সম্পত্তিতে যা মা বাপ ও আত্মীয় স্বজনরা রেখে গেছে, তা সামান্য হোক বা বেশি, এবং এ অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। দুঃখজনকভাবে বাংলাদেশের মতো একটি মুসলিম দেশেও হিন্দুদের অনুকরণে মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানদের, বিশেষ করে কন্যা সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার ভুল প্রথা বা রেওয়াজ এখনও কোথাও কোথাও চালু রয়েছে। কিন্তু এজন্যে আল্লাহর কাছে জবাবদিহিতার কথা সবারই ভাবা উচিত এবং উচিত এ বিষয়ে নিজেকে সংশোধন করা, যাতে আল্লাহর ক্রোধ হতে আত্মরক্ষা করা যায়।
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 ռոպեի ընթացքում, Հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում եւ երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Իրանսատ բադր 526.i եւ AM8-4W արբանյակների միջոցով։